الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমরা কোথায় যাচ্ছি এতে আপনাদের সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় বিবাহ ও আমরা। আল্লাহ আজ্জা ওয়াজাল বিবাহের পদ্ধতি আমাদেরকে কিভাবে দিয়েছেন, বিবাহের উপকারিতাগুলো কি কি, আমরা কি সে উপকার অর্জন করতে পারছি কি না, এ বিষয়ে ইনশাআল্লাহ আজ্জাল আমরা আলোচনা শুনব। আসুন এর পূর্বে দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নেই। প্রিয় আকা সরকার দু আলম আলিহি সালাত ওয়াসালাম এরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ আজ্জাওয়াজাল ওই ব্যক্তির প্রতি দশটি রহমত নাজিল করবেন, ওই ব্যক্তির দশটি গুনাহকে মাফ করে দিবেন এবং দশটি পদমর্যাদাকে বাড়িয়ে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিবাহ এটা মানব জীবনের একটি বিশেষ অংশ। এটা আমাদের জানা দরকার যে পানাহারের মতো বিবাহ সে সংক্রান্ত কার্যবলীও ধর্মের অন্তর্গত। ইবাদতের জন্য যেমন মানব শরীরের স্থিতির প্রয়োজন, তেমনি শরীরের স্থিতি রক্ষার জন্য খাদ্য সামগ্রীর প্রয়োজন। একইভাবে ধর্মীয় বিধিবিধান পালনের লক্ষ্যে মানব জাতির স্থায়িত্বের জন্য বিবাহ ছাড়া রক্ষা সম্ভবপর নয়। সুতরাং বলা যায় বিবাহ দ্বারাই মানব জাতির অস্তিত্ব এবং স্থায়িত্ব রক্ষা করা হয়। আর এই কারণেই আল্লাহ আজ্জা ওয়াজাল দ্বীনি শরীয়তের বিবাহ বিধান বাধ্যতামূলক করেছেন। বিবাহ কাম প্রবৃত্তির চরিতার্থ করার জন্য নয়, বরং বিবাহের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় শারীরিক অবস্থান পূরণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা সৃষ্টির একটি মাধ্যম অবলম্বন করা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এরই মাধ্যমে অর্থাৎ বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের খালিস বান্দা, প্রিয় বান্দা জন্মগ্রহণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? যেমনই ভাবে আল্লাহ আজ্জা ওয়াজাল পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমরা কোরআনুল করিম থেকে জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। মানব জাতির সংখ্যা বাড়লে আল্লাহ তাআলার বান্দা এবং রসুল করিম আলাইহিস সালাম এর উম্মতির সংখ্যা বৃদ্ধি পাবে। যেমন ইমাম মুহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাই কিমিয়ায়ে সাআদাত কিতাবের মধ্যে এই হাদিসে কারিমা লিপিবদ্ধ করেন যে রসুল আকরাম আলাইহিস সালাম ইরশাদ করেন, তোমরা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হও যেন তোমাদের সংখ্যা বাড়ে এবং তোমাদের সেই সংখ্যার আধিক্যতার জন্য আমি অন্যান্য নবীর উপর গর্ব করতে পারি, এমন কি আমি সেই শিশু সন্তানের উপরও গর্ব করব যে শিশু সন্তান তার মাতৃগর্ভ থেকে মৃত্যু অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদতের উদ্দেশ্যে মানব সন্তান বৃদ্ধির জন্য চেষ্টা করবে সে ব্যক্তি অসংখ্য সওয়াবের ভাগী হবে। এজন্যই পিতার সওয়াব বেশি এবং পিতা অপেক্ষা উস্তাদ বা শিক্ষকের মর্যাদা বেশি। এর কারণ হল পিতা শুধু জন্মদান করেন আর শিক্ষক সঠিক পথ দেখান, ধর্মের পথ দেখান। এ কারণেই শিক্ষকের মর্যাদা সম্মান বেশি হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম বিবাহের কি কি ফায়দা রয়েছে, কি কি উপকার রয়েছে। শুধু যে এটাই তা নয়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলাই বিবাহের চারটি উপকার তিনি বর্ণনা করেছেন। হ্যাঁ, তার সাইড এফেক্ট বিপরীত দিকও রয়েছে, কিছু অপকারিতাও রয়েছে। আর সে অপকারিতা হচ্ছে আমাদের অলসতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের দিকে খেয়াল না করা। ইনশাআল্লাহ তাআলা আমরা পর্যায়ক্রমে সেদিকে যাব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানলাম বিবাহের অনেকগুলো উপকার। একদিকে আল্লাহ আজ্জা ওয়াজাল তার কুরআনুল করিমের মধ্যে মানব সৃষ্টির উদ্দেশ্যকে বর্ণনা করেছেন, অপরদিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে উৎসাহিত করেছেন হাদিসে করিমার মধ্যে যে তোমরা বিবাহ করো। তো প্রিয় ইসলামী ভাইরা, ওই বিবাহ যে বিবাহের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের একজন প্রকৃত বান্দা সৃষ্টি হবে, ওই বিবাহ যে বিবাহের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের মকবুল বান্দা সৃষ্টি হবে, রসুল করিম এর প্রকৃত আশিক তৈরি হবে। কিন্তু আজকে আমরা এই বিবাহকে কিভাবে নিচ্ছি, বিবাহের উদ্দেশ্য কি হওয়া উচিত আর আমরা কোন দিকে যাচ্ছি? বিবাহের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এবাদত, বান্দা সৃষ্টি হবে, বিবাহের উদ্দেশ্য এটাই। ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলাই বিবাহের উপকারিতা এর মধ্যে সর্বপ্রথম যে উপকারিতা তিনি বর্ণনা করেছেন, এক নাম্বার তিনি লিখেছেন বিবাহের প্রথম উপকার হল সন্তান লাভ করা, আর ওই সন্তান থেকে আবার চার প্রকার উপকার পাওয়া যায়। এটা স্টেপ বাই স্টেপ আমরা আসছি। প্রিয় ইসলামী ভাইরা, সন্তান লাভ করা, সন্তান এর মাধ্যমে আমরা উপকৃত হব। হ্যাঁ, রসুল করিম আলাইহি সালাম ইরশাদ ফরমান, মানুষ যখন ইন্তেকাল করেন তখন তার সকল নেকের দরজাসমূহ বন্ধ হয়ে যায়, তবে তিনটি দরজা খোলা থাকে। নাম্বার এক, ওই এলেম যা সে শিখিয়ে গিয়েছে, ওই সন্তান যে নেক সন্তান সে রেখে গিয়েছে, আর সদকায়ে জারিয়া। তার মানে সন্তান যখন পৃথিবীতে থাকবে, পিতামাতা পৃথিবী থেকে চলে যাবে, ওই সন্তান দ্বারা পিতামাতা উপকৃত হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ওই রকম সন্তান যেন বিবাহের মাধ্যমে অর্জন করতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গাতে, আমরা কি ওই রকম সন্তানের আশায় আমরা বিবাহ করি কিনা, আমরা বিবাহ দিচ্ছি কি না, আমরা বিবাহের অনুষ্ঠান করছি কি না, নাকি শুধুমাত্র একটি সামাজিক আনুষ্ঠানিকতার জন্য এটা করছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যদি আমি এই নিয়তে বিবাহের বন্ধনে আবদ্ধ হই, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আমাদের প্রিয় আকা আলাইহিস সালাম যে বিষয় নিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তাহলে আমরা সেখানে কামিয়াব হব, সেখানে সাকসেস হব। আর যদি আমরা বিবাহের সেই পদ্ধতি, সেই নিয়মকানুন, সেই শিষ্টাচার এর থেকে বের হয়ে আমার মতো আমি করতে থাকি, তাহলে ওই বিবাহের মাধ্যমে আমি কোনো উপকার অর্জন করতে পারব না। হ্যাঁ, তাই কেননা আল্লাহ আজ্জা ওয়া জাল কুরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য নবী আলাইহি সালামের কাজই সর্বোত্তম, রসুল করিম আলাইহি সালামের ওই আদর্শ, ওই আখলাক থেকে আমরা বের হয়ে যদি বিবাহে বন্ধনে আবদ্ধ হই, তাহলে সেটা কোনোই কাজে আসবে না। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাই বিবাহের যে দ্বিতীয় উপকার তিনি তার কিতাব কিমিয়ায়ে সাআদাতের মধ্যে বর্ণনা করেছেন, যে বিবাহের দ্বারা মানুষ গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে পারে। কেননা ধর্মীয় জীবনে বিবাহ এক দুর্গ প্রাচীরের মতো, এর ছায়ার মধ্যে মানুষ তার অমূল্য বস্তু চারিত্রিক জীবনকে নিষ্কলুষ ও পবিত্র রাখতে পারে, এবং শয়তানের প্রধান হাতিয়ার কাম প্রবৃত্তির হামলা বারণ এবং নিয়ন্ত্রণ করতে পারে। যেমনই ভাবে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ রসুল করিম আলাইহিস সালামের এই হাদিসে কারিমা তিনি এখানে বর্ণনা করেছেন, যে সরকার দালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিবাহ করেছে সে তার ধর্মের অর্ধেক রক্ষা করেছে। আর নিকাহু নিসফুল ঈমান, বিবাহ ঈমানের অর্ধেক। অবিবাহিত ব্যক্তি চরিত্রবান এবং সংযমী হলেও অনেক সময় তার চোখ কুদৃষ্টি থেকে ও মনকে কুবাসনা থেকে মুক্ত রাখতে পারে না। বিবাহ করলে কেবল সন্তান লাভ তথা বংশ রক্ষার প্রয়োজনে, যৌন বাসনা, কাম উত্তেজনা, কাম প্রবৃত্তি চরিতার্থ করার তাগিদে নয়, মানব জাতির বংশ বিস্তার ও তা প্রবাহিত রাখাই হল আল্লাহ পাকের লক্ষ্য। যে কাজ দ্বারা আল্লাহ পাকের লক্ষ্য, সে লক্ষ্য বাস্তবায়িত হয় তা করা মানব জাতির জন্য বিশেষ কর্তব্য। আল্লাহ পাক সৃষ্টির রহস্যের ক্ষেত্রে পরম কুশলী, তাই তিনি নারী এবং পুরুষ এর মাধ্যমে এই বিবাহের বন্ধনের পদ্ধতি দিয়ে এই সৃষ্টি জগৎকে সুন্দর করেছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা হাদিসে কারিমা থেকে জানতে পারলাম যে বিবাহকে ঈমানের অর্ধেক বলা হয়েছে, এবং এটা এজন্য ব্যাখ্যাতে এসেছেন যে বিবাহের মাধ্যমে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকবে, চোখকে হেফাজত করবে, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে গুনাহের কাজ থেকে হেফাজত করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, যে আজ যে বিবাহের মাধ্যমে গুনাহ থেকে মানুষ বেঁচে থাকবে, ওই বিবাহের অনুষ্ঠান আজকে গুনাহে পরিপূর্ণ, ওই বিবাহের অনুষ্ঠান আজকে গুনাহে জর্জরিত। আমাদের এই সমাজের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে শতকরা কতটি বিবাহ অনুষ্ঠান হচ্ছে যেখানে আজকে বেহায়াপনা হচ্ছে না, যেখানে আজকে নির্লজ্জপনা হচ্ছে না, যেখানে গুনাহের আসর বসানো হচ্ছে না? বিবাহ আমাদের প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নতে মুবারাকা, স্থান কাল পাত্র ভেদে, ব্যক্তির অবস্থার প্রকার ভেদে বিবাহের স্টেপ বাই স্টেপ, কারো জন্য বিবাহ ওয়াজিব হয়ে যায়, কারো জন্য বিবাহ সুন্নতে কারিমা হয়ে যায়, আবার কারো জন্য বিবাহ নিষিদ্ধ হয়ে যায়, স্থান কাল পাত্র অবস্থার স্টেপ বাই স্টেপ এটার প্রকারভেদ রয়েছে। কিন্তু আজকে আমরা যখন এই কাজ একটি ভালো কাজ, নেকের কাজ, সওয়াবের কাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে যে সৃষ্টি করেছেন ওই উদ্দেশ্যকে কামিয়াব করার জন্য, মানব বসতি বাড়ানোর জন্য যে বিবাহের অনুষ্ঠান আমরা করছি, বিবাহ করতে যাচ্ছি, এই বিবাহের বিধান, এই বিবাহের পদ্ধতি কার মতো হওয়া চাই? নিঃসন্দেহে আমরা সবাই বলবো, যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বিবাহ করা, আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ বিবাহ করা, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারাকা বিবাহ করা, অতএব এর তরিকা হবে, পদ্ধতি হবে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে করিমার মধ্যে যেভাবে তিনি উৎসাহিত করেছেন। আমি কি সেভাবে বিবাহের অনুষ্ঠান করছি? আমি কি বিবাহের মধ্যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেনমোহরের কথা নির্ধারণ করেছেন সেভাবে আমি দেনমোহর নির্ধারণ করছি? ধরেন না আজকে দেনমোহরের বিষয়টি, আমাদের সামাজিক অবস্থান এমন হয়ে গিয়েছে, এই দেনমোহর আজকে আমাদের একটা সামাজিক অবস্থান, বিবাহের বন্ধনকে টিকিয়ে রাখার একটি মাধ্যম, হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করছি। আদৌ কি তাই ইসলাম গ্রহণ করেছে? ছেলে এবং মেয়ে দুই পক্ষের গার্ডিয়ান অভিভাবক বসে আমরা কথা বলি, আজকে কেউ 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা আজকে নির্ধারণ করা হচ্ছে দেনমোহর, যেটা ছেলে পাত্র দেয়ার অথরিটি নেই, ক্ষমতা রাখে না, ওই রকম তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন? যদি কোনো কারণে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায় তখন যেন ওই টাকার কারণে বিবাহ বিচ্ছিন্ন হতে না পারে, প্রেশার ক্রিয়েট করার জন্য। খ্রিস্টান ভাইরা, ইসলাম এটাকে সমর্থন করে না, বরং ইসলাম সেটাই যে বিবাহ করার সাথে সাথে দেনমোহনকে পরিশোধ করার জন্য একেবারেই বাধ্যবাধকতা, অবশ্যম্ভাবী একটি বিষয় যে দেনমোহর এটা আদায় করতেই হবে। তো আমরা আমাদের চিন্তা থেকে বের হয়ে আসি, সমস্ত সৃষ্টির মালিক আল্লাহ, রিজিক দিয়েছেন আল্লাহ, এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আমরা এটা স্বীকারও করি, কিতাবের মধ্যে রয়েছে, যার সাথে যার বিবাহ রয়েছে তার সাথে তার বিবাহ হবে, আমার রিজিক যেখানে রয়েছে আমি সেটা খাব। একটি কবিতাও আমরা পাঠ করি, দানায় দানায় লেখা রয়েছে যে খাবে তার নাম, কার সাথে আমি খাব, কার সাথে সংসার করব, পানির কতগুলো ফোঁটা আমি পান করব, তাও লেখা রয়েছে আমার তাকদীরের মধ্যে। যদি আমি আল্লাহ আজ্জা ওয়াজাল্লাকে বিশ্বাস করি, আমার প্রিয় আকা আলী সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করি, আমি মুসলমান হই, তাহলে আমার উচিত হবে, আমার এটাই প্রয়োজন যে ইসলামিক পদ্ধতিতে আমাদের বিবাহকে সম্পন্ন করা, দেনমোহরকে নির্ধারণ করা। আমরা নিয়ত করি, আমাদের চিন্তা চেতনার মতো নয়, বরং আমাদের প্রিয় আকা আলী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনা অনুযায়ী দেনমোহর, যেটা মেয়ের স্ট্যাটাস, পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখে সম্মান সূচক, পাশাপাশি ছেলের সামর্থ্য অনুযায়ী উভয়ের ম্যাচিং এ যেটা সে আদায় করতে পারবে সাথে সাথে সেটা আমরা নির্ধারণ করব, এবং বিবাহের পরপরেই পাত্র পাত্রীকে সে দেনমোহর যাতে সাথে সাথে আদায় করে দেয়। আসুন এবার দ্বিতীয় স্টেপ, আমরা বিবাহের অনুষ্ঠান করি, ওই অনুষ্ঠানের মধ্যে আমরা কয়টা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বাস্তবায়ন করছি, কয়টা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বাস্তবায়ন করছি, আর কয়টা গুনাহের কাজ করছি। কিছুক্ষণ পূর্বে আমি যে কথাগুলো বললাম যে হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে বিবাহের একটি অন্যতম উদ্দেশ্য, এবং হাদিসে পাকের মধ্যে যেটা বর্ণিত হয়েছে যে বিবাহের মাধ্যমে মানুষ গুনাহ থেকে বিরত থাকে, তার চোখের কুদৃষ্টিকে বাঁচিয়ে রাখে। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমার মেয়ের বিয়েতে আমি কি করছি, আমার বোনের বিয়েতে আমি কি করছি, আমার নিজের বিয়েতে আমি কি করছি? গায়ে হলুদ নামক একটি অনুষ্ঠান আমাদের কাঁধের উপর চড়ে বসেছে, অমুসলিম সংস্কৃতি একটি আমাদের কাঁধের উপর চড়ে বসেছে, যেন এটা বিবাহের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমরা অনেকে মাযাল্লা নাউযু বিল্লাহ আল্লাহ থেকে পানা আমরা সেটাকে গ্রহণ করে নিয়েছি। মনে রাখবেন আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, যে ব্যক্তি যার অনুসরণ করবে কিয়ামতের দিন সে তার সাথে উঠবে। আমি যদি এই দুনিয়ার মধ্যে থেকে রসুলে করিম আলাইহিসসালামের অনুসরণ করি, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের অনুসরণ করি, আউলিয়ায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ আলাইহিম আজমাইনের অনুসরণ করি, তাহলে আমার কিয়ামত হবে তাদের সাথে। আর যদি আমি আমার জীবনের পারিবারিক জীবনে, বৈবাহিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা অমুসলিমদের অনুসরণ করি, তাহলে আমাদের হাসার হবে কার সাথে? আপনি চিন্তা করুন প্রিয় ইসলামী ভাইয়েরা, এই যে একটি অপসংস্কৃতি, একটি এবাদত বিবাহ যদি আমি নিয়তের সাথে করি, সেটা আমরা সবাই ভালো নিয়তের সাথেই করছি, ওই এবাদতটাকে আমরা একটি অমুসলিম অপসংস্কৃতি দ্বারা আবদ্ধ করে ফেলেছি। যেমনই ভাবে গায়ে হলুদ অনুষ্ঠানে আমার মেয়েকে আমি সারা বছর পর্দার মধ্যে রেখেছি, উদাহরণস্বরূপ ইন্টার পাস হয়েছে, তার বয়স 18-20, সে পর্দার মধ্যে তাকে বোরকা পরিয়েছি, বোরকার মধ্যে ছিল, সে কখনো অন্য কোনো পুরুষ যাদের সাথে দেখা বৈধ নয় তাদের সাথে সে দেখা দেয়নি, ঘর থেকে বের হওয়ার সময় সে পর্দার সাথে গিয়েছে, কিন্তু যখনই তার বিয়ের অনুষ্ঠান আমি গায়ে হলুদ অনুষ্ঠান করি, যেন আমি নিজের পকেটের টাকা খরচ করে গায়ে হলুদ অনুষ্ঠান করে আমার মেয়েকে আমি স্টেজের মধ্যে বসালাম, এলাকাবাসীকে আমি দাওয়াত দেই যে আসো আমার মেয়েকে দেখে যাও, এতদিন তো দেখতে পারো নাই। হয়তোবা আমরা প্রকাশ্যভাবে এটা বলছি না, কিন্তু আসলে এই কাজটা তাই হচ্ছে না? গায়ে হলুদ অনুষ্ঠানের মধ্যে কে সে নেই বেগানা পুরুষ, সে আসছে না? কে সে? একসাথে নারী এবং পুরুষ মিলে ওই মেয়েকে হলুদ দেওয়া হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা মনে রাখবেন, আমি মুসলমান, সর্বপ্রথম আমার পরিচয় হচ্ছে মুসলমান, এই বিবাহের অনুষ্ঠান এসেছে কোত্থেকে আমাদের জানার প্রয়োজন, এই বিবাহের সুন্দর পদ্ধতি দিয়েছে ইসলাম, এই বিবাহের সে পদ্ধতি আমি আমার মতো কেন করছি? ইসলাম যেটা আমাকে দিল, আমাকে রুলস রেগুলেশন দিল, আইন কানুন দিল, সেটাকে আমি ছেড়ে দিয়ে আজকে আমি অন্যদিকে হাঁটতে শুরু করে দিয়েছি, অন্যদিকে যেতে শুরু করে দিয়েছি আমার চিন্তা চেতনার মতো, যে মানুষ কি বলবে, আমি না বললে আমার আত্মীয় কি বলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলবে, এটা কি আমি খেয়াল করিনি, এটা কি আমি চিন্তা করিনি? প্রিয় ইসলামী ভাইরা এমনই ভাবে আজকে আমাদের বিবাহের অনুষ্ঠানটা যেন গুনাহের একটা আড্ডায় পরিণত হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনি হয়তো বা এটা নিজেই বলবেন যে কথা সত্যি, আজকের এই আচার অনুষ্ঠান যেন একটি গুনাহে পূর্ণ হয়ে গিয়েছে। সেখানে আজকে আমাদের মা বোনদের, যারা পর্দার মধ্যে থাকার কথা, ওই মা বোনদের আজকে একটি গুনাহের আড্ডা, বেপর্দার একটা আড্ডায় পরিণত হয়ে গিয়েছে। এটা কে ঘটাচ্ছে, কে করছে? বিবাহ একটি ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ একটি পবিত্র অনুষ্ঠান, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় এই বিবাহ। রসুল করিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যুবকদেরকে বিবাহ করার জন্য উৎসাহিত করেছেন। আমরা শুনলাম হাদিসি কারিমার মধ্যে যে গুনাহ থেকে বাঁচার একটা হাতিয়ার হচ্ছে বিবাহ, আর সেই হাতিয়ারকে দিয়ে যেন আমরা গুনাহকে অর্জন করছি। মাযাল্লাহ, নাউজুবিল্লাহ, এই বিবাহের গুনাহ করে, বেহায়াপনা করে, নির্লজ্জপনা করে যে বিবাহের অনুষ্ঠান আমরা করলাম, বেহায়াপনা করলাম, এর মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করবে এই সন্তান কিভাবে আল্লাহওয়ালা হবে, নেককার হবে, পরহেজগার হবে? আমরা তো সবাই চাই যে আমাদের সন্তান সন্ততি, নাতিন যেটাই হোক, আমাদের পরস্পরায় নাতিন নাতনি যেটাই হোক, তারা নেককার হোক, পরহেজগার হোক, মুত্তাকি হোক। আমি কি চাইব আমার ছেলে, আমার নাতি, আমার নাতি বেহায়া হোক? না, যদি আমি এটা চাই যে হোক না, ভালো হোক, নেককার হোক, আদর্শবান হোক, আদর্শবান নাগরিক হিসেবে তৈরি হোক, তাহলে তার পদ্ধতির প্রথম যে পদক্ষেপ, যে সন্তান হওয়ার, ছেলে হওয়ার, মেয়ে হওয়ার, নাতি হওয়ার, নাতনি হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিবাহ। আর ওই বিবাহের সূচনাই যে আমি করলাম গুনাহের কাজ দিয়ে, হারাম কাজ দিয়ে, অবৈধ কাজ দিয়ে। আল আমান আল হাফিজ, প্রিয় ইসলামী ভাইরা, একটু বুঝার চেষ্টা করুন। আমি যদি মেশিনটাকে নষ্ট রাখি আর সেখান থেকে যদি আমি আশা করি যে ভালো কোনো কাঁচামাল উৎপাদন হোক, কখনো সম্ভব না। প্রথমে মেশিনটাকে ঠিক রাখতে হবে। আমাদের বিবাহ এবং পাত্র পাত্রীকে চরিত্রবান হতে হবে, তারপরেই আশা করা যাবে তাদের পরবর্তী প্রজন্ম চরিত্রবান আসবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, আজকে আমরা যাচ্ছি কোথায়? ইসলাম থেকে বের হয়ে একেবারেই সুদূর রাস্তায় হেঁটে চলেছি আমরা, জাহান্নামের পথে। আজকে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোকে, বিবাহকে আজকে আমরা গুনাহের আড্ডায় পরিণত করে দিচ্ছি। আল আমান আল হাফিজ। রাসূল কারীম আলাইহিস সালাম ওলিমার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, যেটাকে আমরা বৌবাদ বলে থাকি, ওয়ালিমা। ওলিমার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানকে, যে তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকু দিয়ে তোমরা ওলিমা করো। কিন্তু আমরা ওলিমা বৌবাদ করতে হয়তো বা অনেকেই ইন্টারেস্ট না, ছেলের পকেটের টাকা খরচ হবে, কার উপর? ওই মেয়ের বাবার কাঁধের উপর দিয়ে দেওয়া। না, ইসলাম এ ব্যাপারে অনুৎসাহিত করেছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা চাই সবাই জান্নাতে যাব, আমরা চাই সবাই ভালো থাকবো, আমরা চাই সবাই কল্যাণময় জীবন অতিবাহিত করব, আমরা সবাই চাই শান্তিতে বসবাস করব। কিন্তু হাকিকতে আমরা কাজগুলোকে উল্টো করছি। আমি মুখে বলছি আমি চাই, কিন্তু আমি হাতগুলো দিয়ে করছি। উদাহরণস্বরূপ, আপনি চাচ্ছেন এই ঘরটা না পুরুক, আগুন লেগে না যাক, কিন্তু আপনি হাত দিয়ে কি করছেন? দেয়ার সেলাই দিয়ে আগুন লাগিয়ে দিচ্ছেন। আপনি দেয়ার সেলাই দিয়ে আগুন লাগাচ্ছেন আর বলতেছেন মুখ দিয়ে যে এই ঘরটা না পুরুক, ঘরটা না পুরুক, ঘর। এই কখনো সম্ভবপর হবে? কখনো সম্ভবপর হবে না। আপনার মুখ এবং হাতের কাজ এক হতে হবে। আমি যদি চাই অপসংস্কৃতি দূর হয়ে যাক, আমার পরবর্তী প্রজন্ম নেককার আসুক, পবিত্র হোক, চরিত্রবান হোক, আমাদের এই বিবাহের অনুষ্ঠানগুলোকে পবিত্র করতে হবে, এই পাত্র পাত্রীদেরকে নেককার হতে হবে। হ্যাঁ, আপনারা শুনেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বড়পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনাদের পিতামাতার অবস্থান কি ছিল? আমাদের এই বড়পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ তাআলা এর ব্যাপারে বর্ণিত আছে, তিনি রাহমাতুল্লাহ তাআলা যখন মায়ের গর্ভে ছিলেন, তিনি 18 পারা কোরআনে পাক হেফজ করে ফেলেছিলেন। তাকে যখন মক্তবে দেয়া হলো, সবক দিচ্ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করা হলো, তিনি পাঠ করতে করতে উস্তাদ সাহেবকে 18 পারা শুনিয়ে দিলেন। বললো বাবা আরো পড়ো। বলল যে না, আমার মা গর্ভে থাকা অবস্থায় এতটুকুই পাঠ করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন মা ছিল যে গর্ভে সন্তান থাকা অবস্থায় কোরআনে পাকের তেলাওয়াত করেছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওলিকেও এমন শান দিয়েছেন, কারামত দিয়েছেন, সেটা মুখস্থ করার তৌফিক দিয়ে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, যে তার পিতামাতার যে বিবাহ হয়েছিল এই ঘটনাটাও আমি আপনাদেরকে বর্ণনা করে দিই। হ্যাঁ, বিবাহ হয়েছিল যখন, অনেক বড় ঘটনা, আমি সার সংক্ষেপে নিয়ে আসছি, যে তার পিতা যান আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাই, তিনি একটি ফল খেয়ে ফেলেছিলেন, তখন সেটা ক্ষমা চাওয়ার জন্য গেলেন, দেখলেন একটি বাগান, সে বাগানের মালিকের কাছে বললেন। তো বাগানের মালিক সেও ছিল আল্লাহর ওলি, আবু সালে মুসা জঙ্গি দুসরা আলাইকে দেখে তিনি বলেন এটা ন্যাক যুবক, সলে যুবক, মুত্তাকি যুবক। বললো যে হুজুর আমাকে তো ক্ষমা করেছেন, আমাকে কি ক্ষমা করেছেন? বলে যে না, আমাকে এখনো ক্ষমা করিনি, তবে আরো শর্ত আছে। বলে কি? আমার একটি অন্ধ বধির নেংরা কন্যা রয়েছে, তাকে বিবাহ করতে হবে। আবু সালে মুসা জঙ্গি কেমন পবিত্র ছিল, কেমন পরহেজগার ছিল বান্দার হক থেকে বাঁচার জন্য, কিন্তু শরীয়তে তিনি যে অবস্থায় গেছেন, নদীতে প্রবাহমান পানি থেকে তিনি কুড়িয়ে নিয়েছিলেন সে ফল, সেটা শরীয়তের মধ্যে অত কঠিন বাধা ছিল না, কিন্তু তিনি সেটা খেয়াল না করে, তিনি সেটাকে সহজ মনে না করে সেটা কঠিন হিসেবে নিলেন। অন্ধ বধির নেংরা এক মেয়েকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলেন। যখন বিবাহ করানো হলো, বিবাহ করানোর পরে বাসর ঘরে দেওয়া হলো আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইকে। ঘরের ভিতর গেলেন, তিনি যাওয়ার পর দেখলেন বলা হয়েছে অন্ধ বধির লেংড়া, কিন্তু তার সম্পূর্ণ বিপরীত, অপরূপা, চোখ ঠিক সব। তিনি ভাবলেন ভুল কিনা, তিনি বের হয়ে চলে আসছিলেন। যখন তিনি ঘর থেকে বের হয়ে যাবেন, তার বাবা বললেন, অর্থাৎ ওই মেয়ের বাবা আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইয়ের শ্বশুর আমাদের বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, নানা যান। তিনি বললেন, বাবা দাঁড়াও, আমি তোমাকে যে আমার মেয়ের সংজ্ঞা দিয়েছি অন্ধ, এজন্য বলেছি তার এই চোখ দিয়ে কখনো নাফরমানি দেখেনি, বধির বলেছি তার কান দিয়ে কখনো কোনো গুনাহের কথা শুনেনি, বোবা বলেছি তার মুখ দিয়ে কখনো মিথ্যা বলেনি। এমনভাবে যখন সে বর্ণনা করছিলেন, তখন পুনরায় আবার তাকে ফিরিয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, এই যখন উম্মুল খায়ের ফাতেমা এবং আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাআলার মাঝে যখন বিবাহ সম্পন্ন হলো, তাদের ওই সাংসারিক জীবনে, তাদের ওই বৈবাহিক জীবনে তারা যে সন্তান লাভ করলেন, ওই সন্তান হলেন জগৎ বিখ্যাত, যাকে বড়পীর হিসেবে সকলে চিনে, ওলিকুল সম্রাট হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা। এমন যদি মা হয়, এমন যদি পিতা হয়, তাহলে সন্তান এমনই হয়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা কি চাই না আমাদের সন্তান নেককার হোক, আমাদের সন্তান পরহেজগার হোক, আমার নাতি আমার নাতনি পরহেজগার হোক, মুত্তাকি হোক? তাহলে প্রথমত আমাদেরকে নেককার হতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে নেককার বানাতে হবে, বিবাহের অনুষ্ঠানগুলোকে অপসংস্কৃতি থেকে, বেহায়াপনা থেকে, খারাপ কাজ থেকে আমাদেরকে বাঁচাতে হবে, আমাদের চিন্তার মধ্যে না। আমাদের চিন্তাটাও ঠিক আছে, কিন্তু আমরা কি দেখি, লোক এই কি বলবে, ইনি কি বলবে, এবং আমাদের চিন্তার মধ্যে বিভিন্ন শয়তান আশ্বাসা দিচ্ছে। আমরা আমাদের মতো করে নয়, বরং ইসলাম কি বলেছেন, বিবাহের নিয়ম কি রয়েছে, এই নিয়ম অনুযায়ী আমরা বিবাহের অনুষ্ঠানগুলো করব। আমরা নিয়ত করে নেই ইনশাআল্লাহ আজ্জাল, আমরা আমাদের চিন্তায় নয়, বরং বিবাহের পদ্ধতি কি রয়েছে, বিবাহের রুলস কি রয়েছে, সে অনুযায়ী আমরা বিবাহের অনুষ্ঠানকে সম্পন্ন করব। আলহামদুলিল্লাহ আজ্জাল, দাওয়াতে ইসলামী আজ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ যুবক এবং যুবতী, ইসলামী ভাই ইসলামী বোন তৈরি করছেন, নেককার বানাচ্ছেন, যে গুনাহে জীবন অতিবাহিত করছিল, দাওয়াতে ইসলামের এই পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জাল উদ্বুদ্ধ করা হচ্ছে। যে সকল ইসলামী ভাই মাদানী মহলের মধ্যে রয়েছেন, তাদেরকে উদ্বুদ্ধ করা হয় এই পদ্ধতিতেই, সুন্নত পদ্ধতিতে গুনাহ থেকে বেঁচে উত্তম পদ্ধতিতে তাদের বিবাহ সম্পন্ন হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ হচ্ছেও অনেকেই, অনেকাংশেই তা হচ্ছে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আপনি কি চান না আপনার জীবনটা গুনাহ থেকে বের হয়ে সুন্নতের পথে চলে আসুক? আপনি কি চান না আপনার সন্তান নেক সন্তান হোক? আপনি কি চান না যে আপনি আপনার পরিবার
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে উত্তোলিত হন যে আল্লাহ তাআলা আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবে। আমি হয়তোবা চলে যাব খুব শীঘ্রই, আপনি হয়তোবা চলে যাবেন খুব শীঘ্রই, আপনার আমার পরবর্তী প্রজন্ম যেন নেককার হয়। এই নেককার হওয়ার প্রথম স্টেপ হচ্ছে বিবাহ বন্ধন, এর মাধ্যমে নেক সন্তান অর্জন করা। ওই বিবাহটাকে যেন আমরা গুনাহ থেকে বাঁচাতে পারি, বিবাহের আনুষ্ঠানিকতা যেন আমরা গুনাহ থেকে বাঁচিয়ে সুন্নতের রঙে রঙিন করে আমরা আমাদের জীবনকে আরো সুন্দর করতে পারি। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া আমাদেরকে উদ্বুদ্ধ করেন যে আপনারা বিবাহের অনুষ্ঠান করছেন, ওই বিবাহের অনুষ্ঠানের মধ্যে আপনি যতটুকু আপনার সম্ভব ধর্মীয় বই রেসালা মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত কিছু রেসালা নিয়ে যে মেহমান আসবে তাদেরকে আপনি উপহার দিয়ে দেন। হয়তোবা আপনার এই উপহার সে নিল, নিয়ে পাঠ করলো, যে নামাজ জানতো না সে নামাজ জেনে ফেললো, যে ওজুর নিয়ম জানতো না হয়তো বেরিয়েছিল ওজু নিয়ম সে জেনে ফেললো, বিভিন্ন মাসআলা মাসাইল শিখে ফেললো, সে অনুযায়ী সে পরবর্তী জীবনকে পরিচালনা করলো, আর আপনার কাছে সে সওয়াবের জখিরা সওয়াবের ভান্ডার চলে আসলো। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহলটাই হচ্ছে এমন যে প্রতিটা স্টেপে প্রতিটা কাজে প্রতিটা অবস্থানে কিভাবে নেক অর্জন করা যায়, নেক অর্জন করা যায়, নেক অর্জন করা যায়, নিজেদেরকে পবিত্র রাখা যায়, গুনাহ থেকে বাঁচানো যায়। তো কেন ভাই আমরা দূরে থাকব, চলে আসুন, হ্যাঁ চলে আসুন দাওয়াতের মাদানী মহলের মধ্যে চলে আসুন, যেখানে আপনি নিজেকে নেককার বানাতে পারবেন, গুনাহ থেকে বাঁচাতে পারবেন, নিজের পরিবারকে নেকের পথে চালাতে পারবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সবাইকে আপনাকে আমাকে সকলকে নেক পথের উপর স্থায়িত্ব রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত রেখে রসুল করিম আলাইহিসসালামের প্রতিটি সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে সঠিক পথের উপর স্থায়িত্ব রাখুন। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু